Hari Bol, Hari Krishna.
Hare
How's
Krishna.
our Srila Prabhupada?
Hare Krishna Maharaj, please accept my humble obeisances.
Hare Krishna.
Hare Krishna.
Apna Padmukh dekhchi khub ananda anubhav korchi.
Hare Krishna.
Katake. Hare Krishna. So, bolun kichu prashna ache kina? Ache.
হ্যাঁ আছে মহারাজ, প্রশ্ন আছে।
আমি চেষ্টা করব উত্তর দিতে, যথাশ্রুতা যথাশক্তিহি।
আমাদের তো কিছু প্রশ্ন যেটা আছে, তারপরে কি শেষের দিকে আমরা কোটা লাইভ প্রশ্ন নিতে পারি?
ঠিক আছে, চেষ্টা করব, চেষ্টা করব উত্তর দিতে।
ধন্যবাদ মহারাজ।
শ্রীল প্রভুপাদে শ্রীচর শ্রীচরণ স্মরণ এবং তা থেকে স্মরণ নিয়ে স্মরণ করছি এবং স্মরণ নিয়ে আমি চেষ্টা করব যথার্থ উত্তর দিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সকল প্রশ্নের উত্তর সেই
হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সিদ্ধান্ত সম্বন্ধ অভিদেয় প্রয়োজন সব কিছু একত্রিত হয় মহামন্ত্র। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? সাধে সাধন তত্ত্ব যে কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল, যদি আমার প্রতিস্নেহ থাকে সবাকা তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাইবে। কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে আহার নেশা চিন্তা কৃষ্ণ বল বদনে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সুলভ চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর বিশেষ কৃপা আশীর্বাদ নিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এখন আমাদের মধ্যে পেয়েছি পরম পূজ্যপাদ শ্রীমদ ভক্তি বিকাশ স্বামী মহারাজকে। মহারাজ শিল প্রভুপাদের অন্যতম একজন বরিষ্ঠ শিষ্য এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের একজন দীক্ষাগুরু, এবং মহারাজের সম্বন্ধে আমরা যদি বলতে যাই অনেক আমরা বলতে পারি মহারাজের গুণমহিমা। উনি অনেক
কৃষ্ণে আছে বড় পাপী, জাগায় জাগায় মাদায় হইতে মই সেই পাপিষ্ট।
তো অনেকগুলি বিশেষ বিশেষ আমরা গ্রন্থাগুলি মহারাজ অবদান রেখেছেন আমাদের এই বৈষ্ণব জগতের জন্য। মহারাজের বিদগ্ধ আলোচনা, শুল প্রভুপাদের কথা, শুল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষাধারা উনি যেভাবে প্রচার করেছেন আমাদের মধ্যে, আমরা অত্যন্ত সুকৃতজ্ঞ মহারাজের কাছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে মহারাজ বাংলা ভাষায় বঙ্গ ভাষায় মহাপ্রভুর ভাষায় আমাদের কাছে কৃষ্ণ কথা পরিবেশ কৃষ্ণ কথা বলার জন্য এবং আমাদের যে হৃদয় অন্ধকার দূরীকরণ করার জন্য আমাদেরকে আমাদের যত সংশয় আছে দ্বিধা আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি অহৈতুক কৃপা পরবশ হয়ে আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। এবং আমরা
চেষ্টা করব, চেষ্টা করব,
আমরা
ভাঙ্গা বাংলায় ভাঙ্গা বাংলায়
আমরা আমাকে আপনাকে স্বাগত জানাচ্ছি মহারাজ। আমরা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত আপনাকে পেয়ে এবং আপনার সে মুখ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা হলি কথা শ্রবণ করার এই অহোভাগ্য লাভ করি। তো আমাদের ভক্তরা অনেকগুলি প্রশ্ন করেছেন আমাদের গ্রুপে, অনেকগুলি বাংলা ভাষায় অনেকগুলি প্রশ্ন আসছে, সেখান থেকে আমরা কয়েকটা নির্বাচিত প্রশ্ন আজকে আপনার সম্মুখে উত্থাপন করছি, জিজ্ঞেস করার আমরা দুঃসাহস করছি মহারাজ। আপনি যদি অভয় প্রদান করেন তাহলে আমরা সেই প্রশ্নগুলি উত্থাপন করতে পারি এবং যে প্রশ্নগুলির উত্তর শ্রবণ করে আশা করছি।
অভয় দান মাসু চাহা
ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ। তো আমরা প্রশ্ন নিচ্ছি।
দেখেছেন ওই কাঞ্চি, কাঞ্চিতে, কাঞ্চিপুরম,
হ্যাঁ
দক্ষিণ ভারতে বরদরাজ
বরদরাজ,
হাতে মা সুচাহা সেই
মা
লেখা আছে তামিল লিপিতে, মা সুচাহা বরদরাজ,
বরদরাজ
তাদের মুখ্য বর আছে অভয় দান।
হরে কৃষ্ণ। তা আমরা যেন অভয় চরণ অরবিন্দে থাকতে পারি একটু কাল ধরে, সেটাই হচ্ছে
জয়
আমাদের।
প্রভুপাদ।
তো আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তার মধ্য থেকে আমরা কয়েকটা প্রশ্ন আজকে উত্থাপন করার দুঃসাহস করছি। প্রথম প্রশ্ন আমরা নিচ্ছি, সুদীপ্ত পাল তিনি প্রশ্ন করেছেন, অনেকে প্রশ্ন করে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাহলে আমরা জীবকে প্রেম করলে যদি ঈশ্বর সেবা হয় তাহলে আমরা আলক্ষ্য সেবা করবো কেন, অর্থাৎ ভগবানের আমরা বিগ্রহ সেবা করি বা সেরকম আলাদা করে ভগবানের সেবা করবো কেন, যদি জীবে প্রেম করলে ঈশ্বর সেবা হয়ে যায়?
মানব সেবা মাধব সেবা আমরা অনেকবার শুনেছি, কথায় থেকে শুনেছি, সেটা কোনো শাস্ত্রই নাই। আর একটা প্রশ্ন আছে যা আপনি আগে আমাকে পাঠাই দিলেন, ভগবান এবং জীবদের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে, ভগবান এবং জীব দুই শব্দ আছে না?
দুই শব্দ
যদি তফাৎ হলো না তো দুই শব্দের দরকার ছিল না। জীব মানে ছোট, ভগবান মানে মহান। ভগবানের সেবা করা হচ্ছে প্রত্যেক জীবের মূল ধর্ম এবং কর্তব্য। প্রত্যেক জীব ভগবানের অংশ। আমরা বদ্ধ জীব আছে, আমরা এই জড় জগতে এই দুঃখ ভোগ করি কারণ আমরা কৃষ্ণ ভগবানকে অবহেলা করেছি। কৃষ্ণ ভুলি সেই জীবন আদি বাহি মুখ অতএব মায়া তারে দেয়া সংসার দুঃখ। আমরা এই জড় জগতে এই দুঃখী আছে কারণ আমরা কৃষ্ণ বাহি মুখ হই, আমরা রাজি হয় না কৃষ্ণের সেবা করা। প্রকৃত জীব সেবা, জীব সেবা মানে কি? একজন যে দুঃখী আছে, যে কষ্ট পাচ্ছে, তাদের কিছু কল্যাণ কার্য কর যাতে তাদের হিত হয়। সাধারণত আমরা মনে করি যে শরীরের সেবা হচ্ছে সেবা, কিন্তু শরীর নশবান আছে, আমরা হসপিটাল স্কুল কঙ্গাল ভোজন এই রকম ব্যবস্থা করতে পারি, কিন্তু এই সকল শুধুমাত্র শরীরের জন্য। কিছুদিন পরে সেই শরীর তো মৃত্যু হবে। জীব সেবা আসল জীব সেবা হচ্ছে সেই জীবকে যথার্থ জ্ঞান প্রদান প্রদান করা যাতে সেই জীব সমস্ত দুঃখ থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হতে পারে। সেই জ্ঞান হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রত্যেক জীবের মূল ধর্ম এবং কর্তব্য কৃষ্ণ সেবা করা। আমরা যদি রাজি হই কৃষ্ণ সেবা করতে তাহলে আমরা সকল প্রকার দুঃখ থেকে ভগবানের কৃপায় আমরা সম্পূর্ণ মুক্ত হবে। সেই জন্য আসল জীব সেবা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা, ভগবদ গীতা যথারূপ প্রচার করা। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলছেন মমাই বংশ জীব লোকে জীব ভূত সনাতন, প্রত্যেক জীব কৃষ্ণের অংশ আছে। এই দৃষ্টান্ত আছে, ওই পিঞ্জরা আছে এবং পিঞ্জরার মধ্যে পাখি আছে। পিঞ্জরাকে যদি আমরা পলিশ করি কিন্তু তা ভিতরে পাখি যা আছে, আমরা যদি জল এবং খাওয়া না দেয় তো পলিশ করা থেকে কি লাভ হবে? তো ঠিক সেইভাবে ঈশ্বরীয় হচ্ছে পিঞ্জরার মতো এবং আত্মা যা শরীরের মধ্যে সেইটা পাখির মধ্যে। আমরা আধ্যাত্মিক পোষণ পাচ্ছি না, সেই জন্য আমরা জড় জগতে অনেক রকম দুঃখ পাই। আসল জীব সেবা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা। সেই আধ্যাত্মিক জ্ঞানের সার অংশ আছে যে সকল জীবে ভগবানের সেবা করা দরকার। কিভাবে? মূর্তি পূজা, ভগবানের নাম কীর্তন করা। কৃষ্ণ নাম কীর্তন করলে আমরা সকল পাপ ফল থেকে মুক্ত হয়ে যায়। কৃষ্ণ প্রেম হৃদয়ের মধ্যে তার উদয় হয়। কিন্তু যে কোনো সাধারণ মানুষের নাম বললে তা থেকে কোনো আধ্যাত্মিক লাভ হয় না। আমরা যদি কি কি নাম জিজ্ঞেস করেছে, কি নাম? সুদীপ,
সুদীপ্ত পাল।
সুদীপ্ত পাল, আমরা যদি সুদীপ্ত পাল সুদীপ্ত পাল সুদীপ্ত পাল কীর্তন করলে কোনো কিছু লাভ হবে না। ক্ষমা করুন সুদীপ্ত। আমরা যদি একটু সুদীপ্ত পালের মূর্তি স্থাপন করে এবং পূজা করে তা থেকে কোনো কিছু লাভ হবে না, সেটা হাস্য ব্যাপার হবে। কিন্তু অনাদিকাল থেকে এই সকল বড় বড় ঋষি মুনি আচার্য কৃষ্ণ সেবা করেন। কি জন্য? তারা মূর্খজন, মূর্খ লোক তো কৃষ্ণ সেবা করে না, বিজ্ঞ লোক কৃষ্ণ সেবা করে। এবং কিছু আসুরিক তথাকথিত সাধু বলে মানব সেবা মাধব সেবা, এবং এইভাবে আসল মাধব সেবা যা থেকে প্রত্যেক জীবদের প্রকৃত কল্যাণ হয় তা থেকে আমাদের ডাইভার্ট করে, যাতে আমরা কৃষ্ণ সেবা করি না এবং আমরা পুনা পুনা জন্ম পাই এই জড় সংসারে। আপনি সুদীপ্ত, আপনি শ্রীল প্রভুপাদ ভগবদ গীতা যথাযথ পাঠ করুন। আপনি ওই আপনার ওই ধারণা এই সম্বন্ধে একদম স্পষ্ট হয়ে যাবে। জীব হচ্ছেন জীব এবং ভগবান হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, ইনি হচ্ছেন ভগবান। এবং আমরা ছোট, আমরা স্বাধীন নয়, আমরা ভগবানের উপরে পরাধীন। এই সকল আমাদের বুঝতে হবে। এই সকল চেষ্টা জীবদের জন্য কিছু ভালো করা কৃষ্ণ কৃষ্ণ ভক্তির বাইরে তা থেকে কোনো আসল কিছু লাভ হয় না। জানি যে সারা দুনিয়ার মধ্যে লোকদের ধারণা আলাদা আছে, কিন্তু কৃষ্ণ ভগবান যা বলেন তার কথা থেকে আমাদের আসল উপকার হবে। হরে কৃষ্ণ। এর সম্বন্ধে আরো অনেক কিছু আমরা বলতে পারি। আরেকটা খুব সুন্দর পুস্তক আছে, সায়েন্স অফ সেলফ রিয়েলাইজেশন, সেটা বাংলায় কি বলে, আত্ম উপলব্ধি,
আত্মজ্ঞান লাভের
আত্মজ্ঞান লাভের পন্থা। এর সম্বন্ধে বিশদ ভাবে আলোচনা আছে এই বিষয় সম্বন্ধে সেই বইয়ের মধ্যে।
আমরা অত্যন্ত আনন্দিত মহারাজ এই সম্বন্ধে শ্রবণ করে আপনার কাছ থেকে আত্মজ্ঞান লাভের পন্থা আপনি আমাদের কাছে ব্যক্ত করলেন, যে মানব সেবা মাধব সেবা এই গুরুত্বপূর্ণ, যে এই ধরনের মতবাদ, এই ধরনের ধারণা, ভ্রান্ত ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে তা থেকে আমাদেরকে মুক্ত করলেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে।
কিন্তু দেখা যায় অনেকে যারা মানব সেবা মাধব সেবা যারা বলে তারা মাধব সেবা ও করে না। মানব সেবা শুধুমাত্র এক মানবকে সেবা করে, নিজের সেবা।
আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। রমেন, রমেন প্রশ্ন করেছেন আমাদের কাছে। হরে কৃষ্ণ, ভগবান আমাদের সৃষ্টি করলেন, তবে ভগবান কিভাবে সৃষ্টি হলেন?
ভগবান 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 শব্দে কি অর্থ আছে, ভগবান শব্দের সংজ্ঞা আছে, ভগবান শব্দের সংজ্ঞা আছে সর্বকারণ কারণম, সকল বস্তু যা আছে জগতের মধ্যে তাদের উৎস আছে। যেমন রমেন, কি নাম আছে, রমেন,
রমেন,
রমেন আপনার পিতা মাতা আছে, আপনার পিতা পিতা মাতা আছে, তাদের পিতা মাতা আছে, সকল যে নিষ্ঠা আছে তার উৎস আছে এবং সেই উৎস আছে, কিন্তু সর্বপ্রথমে ভগবান ছিলেন। এবং আমরা যদি মনে করি যে ভগবানের আগে কিছু ছিল যাদের দ্বারা ভগবানের সৃষ্টি হলো, তো প্রকৃত পক্ষে যাকে আমরা ভগবান বলে তিনি ভগবান নন, অন ব্যক্তি ভগবান আছেন। কিন্তু আবার প্রশ্ন আস কি যে ভগবানের সৃষ্টি করে আসল ভগবান তাদের সৃষ্টিকর্তাকে, সেটা অসম্ভব হয় যে কোনো অরিজিনাল আদি সর্বকারণের কারণ আছে না। তো শ্রী ব্রহ্ম সংহিতায় বলা হয় সার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, সকল কারণের কারণ হচ্ছেন কৃষ্ণ। গীতায় অহমাদির হি দেবানম, সকল দেবগণের আদি উচ্চ হচ্ছেন কৃষ্ণ ভগবান, ভগবানের সংজ্ঞা এই প্রশ্ন জিজ্ঞেস করলে সর্বপ্রথমে এই শব্দে কি অর্থ আছে সেটা ঠিক মতো বুঝতে হবে, নতবা মনে অনেক জঞ্জাল হবে। সেই জন্য আমি আবার আপনাকে আমি উপদেশ দিচ্ছি, এই সকল প্রশ্নের স্পষ্ট উত্তর ঠিকভাবে সম্পূর্ণভাবে লাভ করতে চাইলেন তো শিল প্রভাদের সকল গ্রন্থ নিয়মিত রূপে প্রতিদিন পাঠ করুন, যাতে ওই আমাদের পদ্মমুখে পেছনে দেখা যায় লাইব্রেরি আছে না, অনেক বই আছে, কত সুন্দর জ্ঞান আছে সেই সকলের মধ্যে। সেই সকল বই শিল প্রভাদ লিখেছেন যাতে আমরা আমরা এখন মূর্খ, আমরা সকলেই মূর্খ আছে এই জড় জগতে, কারণ আমরা আমরা আধ্যাত্মিক জ্ঞানের সম্বন্ধে আমরা কিছুই জানি না, কিন্তু বেদ শাস্ত্র থেকে, বেদ মানে জ্ঞান, বেদ মানে, বেদ মানে বিদ্যা, বেদ শাস্ত্র থেকে আমরা নিজের সম্বন্ধে, সৃষ্টির সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে ওই সকল জ্ঞান লাভ করে আমরা আমাদের জীবনে পরম কল্যাণ লাভ করতে পারি। সেই এবং ওই শিল প্রভুপাদের সকল গ্রন্থ মধ্যে বিশাল বৈদিক জ্ঞানের সার অংশ আছে। আপনার সকলে যারা সাধাবান আছেন এবং এই সকল কথা শুনছেন, এই আপনারা করুন প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ সমূহ পাঠ করুন।
আমরা পরবর্তী প্রশ্ন থেকে শুরু করি, তা আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আমরা উপকৃত এই প্রশ্নের উত্তর পেয়ে যে ভগবান কথার অর্থ কি, ভগবান কথার তাৎপর্য, এবং আপনি আমাদেরকে যে উপদেশ প্রদান করলেন নিয়মিত শিল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করার জন্য, আমরা অবশ্যই সেটা পালন করার সর্বাত্মক প্রচেষ্টা করছি মহারাজ, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন শুনছি, দৃষ্টিদাস উনি প্রশ্ন করেছেন, হঠাৎ করে যদি কারো কৃষ্ণ ভক্তি থেকে হালকা হালকা করে মন উঠে যেতে থাকে, অনীহা আসে, তাহলে কি করা উচিত? সে নিরামিষ খায়, কিন্তু হঠাৎ যদি আমিষের দিকে মন চলে যায়, তবে সে কি করবে, এটা কেন হয়?
কেন হয়, কারণ আছে যে মায়া, মায়া আমাদের ছেড়ে দিচ্ছেন, আমরা মায়া জগতে আছি, সর্বত্র মায়া থাকে। মায়া কি করে? আমাদের বন্ধন করে। মায়া মায়া ভগবানের মায়া শক্তি দুই রকম বৃদ্ধি আছে। একটা আছে যাদের দ্বারা আমরা আচ্ছাদিত থাকে, মানে আমরা সকালে কৃষ্ণ স্মরণ করি না কখনো। অন্য বৃদ্ধি আছে যা দ্বারা যারা চেষ্টা করে মায়া কবল থেকে মুক্ত হতে, মায়া বিশেষ করে চেষ্টা করে সেই সাধকদের পতন সাধন করা। এইভাবে মায়া আমাদের বান্ধবী আছে, আমাদের পরীক্ষা দেয় যাতে আমাদের ভক্তি আরো মজবুত হতে পারে। এবং যদি আমরা নিষ্ঠাবান না হই ভক্তিতে, আমরা পতিত হয়ে যায়। যাতে আমাদের ভক্তি সবসময় মজবুত থাকে সেই জন্য সাধু সঙ্গ করা দরকার আছে। সাধু সঙ্গ থাকলে সেটা স্বাভাবিক আছে যে এই আমরা কখনো কখনো আমাদের ভক্তি হালকা হয়ে যায়। কিন্তু সাধু সঙ্গে থাকলে অন্য ভক্তরা আমাদের সাহায্য করবেন, আমাদের বলবে এই কি করছিস, সেরকম করিস না, ঠিক মতো ভক্তি করো। আর একটা ব্যাপার আছে যে আমরা যদি ঠিক মতো ভক্তি সাধনা করতে চাই তাহলে আমরা নিয়মবদ্ধ থাকে। আমরা দীক্ষিত হয়ে আমরা কথা দেয়, আমরা প্রতিশ্রুতি করে যে আমরা আরো নিরামিষ আমিষ মাছ মাংস ডিম সেই রকম আরো খাব না, আমরা বচন দিয়েছি। সেই জন্য আমাদের হৃদয়ের মধ্যে সেই সংকল্প আছে যে মায়া ডাক হলেও আমরা করবো না করবো না করবো না। আর এইভাবে আমরা ভক্তি পথে মজবুত থাকতে পারি। আমাদের সংকল্প হতে হবে, আমাদের অভ্যাস হতে হবে প্রতিদিন সাধনা করা, খুব ভোরে উঠা, মঙ্গল আরতি করা, কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মন্ত্র জপ করা, ভাগবত পাঠ করা। এইভাবে ভক্তি সাধনা করা থেকে আমরা ভাগবত শক্তিতে সঞ্চারিত হয় এবং এইভাবে আমরা আধ্যাত্মিক শক্তি পাই যাতে আমরা মায়া থেকে মুক্ত থাকতে পারি। তো খুবই গুরুত্বপূর্ণ আছে সাধু সঙ্গ। সংকল্প করা, সকল নিয়ম পালন করা এবং প্রতিদিন আমাদের সুদৃঢ় অভ্যাস হতে হবে ভক্তি সাধনা করা। এইভাবে আমরা ভক্তি পথে স্থির থাকতে পারি।
অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ মহারাজ, আপনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উপদেশ প্রদান করলেন যে সাধু সঙ্গ করা এবং নিয়ম নীতি সাধনা ঠিক করে করা এবং মায়াকে না বলা, এই যে সিদ্ধান্ত, এই যে উপদেশ আমরা যেন পালন করতে পারি সেই জন্য আপনার কৃপা আশীর্বাদ চাইছি আমরা। আমরা পরবর্তী প্রশ্ন
সাধু সঙ্গে, আমরা সংক্ষেপে উত্তর দিচ্ছি, কিন্তু সাধু সঙ্গ মানে শুধুমাত্র ভক্তদের সাথে থাকে না, মানে মানে ইন্টারনেটে অনেক কিছু বাজে ফটো আছে, ওই সকল আছে, সেটাও দেখা উচিত না ভক্তদের জন্য। সাধু সঙ্গে মানে অসৎ সঙ্গ ত্যাগ, অসৎ সঙ্গ ত্যাগ এবং সৎসঙ্গ গ্রহণ করা।
অসৎ সঙ্গ ত্যাগ এবং সৎসঙ্গ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ, আমরা পালন করার কৃপা সেই শক্তি চাইছি আপনার কাছে মহারাজ। আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে, রাজশ্রী ঘোষ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে, সুদর্শনপুর থেকে প্রশ্ন করেছেন রাজশ্রী ঘোষ। প্রশ্ন হচ্ছে যে একটি উদ্ভিদ বা একটি গাছে একক আত্মা আছে বা একটা আত্মা আছে, কিন্তু কিছু উদ্ভিদ বা প্রায় সব গাছের মধ্যে কিভাবে আমরা তাদের একটি শাখা কেটে অন্য গাছ বা গাছটি সেই শাখা থেকে বড় করতে পারি? তাহলে কি সেই উদ্ভিদে আরেকটি আত্মা আছে যা কাটার থেকে বা শাখার থেকে বেড়ে উঠেছে, নাকি এটি একই আত্মা হয়? অর্থাৎ বলা হয় যে আমরা অনেক সময় একটা গাছ অর্ধেক বা শাখা কেটে দিয়ে রোপণ করলে আবার গাছ উঠে যায়, আরেকটাই নতুন আত্মা আসে কিনা। তো সেই সাথে আমি আরেকটু অ্যাড করতে চাইছি, এখানে যুক্ত করতে চাইছি, এরকম আরেকটা প্রশ্ন এসেছিল যে বলা হয় আমাদের হৃদয়, আত্মা আমাদের হৃদয়ে থাকেন, ভগবান পরমাত্মা হৃদয়ের হৃদয়ে অবস্থান করেন, ঈশ্বর স্বরূপ ভূতান নাম হৃদয়ের জন্য তিষ্ঠতি। তো যখন বলা হয় হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় তখন কি হয়, ভগবান আত্মা কোথায় যায়, বা এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যদি আপনি আমাদের।
একটা আত্মা শরীরের মধ্যে আছে, আসলে অনেক আছে, অনেক আছে। কিভাবে? শিল প্রভুপাদে এক বৈজ্ঞানিক সায়েন্টিস্ট শিষ্য ছিলেন, স্বরূপ দামাদা দাস, PhD, ক্যালিফোর্নিয়া PhD ছিলেন। তিনি একই রকম প্রশ্ন করেছেন, বলেছেন যে প্রভুপাদ অনেকবার দেখা যায় খেতে কৃষি কার্য ফলে অনেক খেত কেটে যায়, কিন্তু এই খেত যা ছিল এখন দুই ভাগ আছে এবং উভয় জীবিত থাকে, সেটা কি করে সম্ভব হয়? তো প্রায় একই প্রশ্ন আছে না? শিল প্রভুপাদ উত্তর দিলেন যে সকল প্রাণের শরীরের মধ্যে শুধুমাত্র এক আত্মা থাকে না, কারণ প্রত্যেকটা অণুর মধ্যে আত্মা রয়েছে, এবং ভগবানের ব্যবস্থায় কিছু কিছু রকম গাছ কেটে দিলে সেই দুই ভাগ থেকে দুই দুই প্রাণী থাকে, জীবিত থাকে, সেটা ভগবানের ব্যবস্থা। সকল জীব, যাতে আপনি বলেছেন এখন, ঈশ্বর সার্বভূতানাম হৃদেশে সার্বভূতানাম ব্রহ্মায়ণ সার্বভূতানি যন্ত্রারুধানি মায়া, ভগবানের নেতৃত্বে ভগবানের ব্যবস্থায় সকল জীবদের গতি হয়। কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহোপপত্তয়ে, ভগবান সকল জীবে গতি প্রদান করেন, এবং ভগবানের ব্যবস্থায় এই গাছ, সব গাছ সেই রকম না, ওই চাপা গাছ সেই রকমের হয় না, কেটে দিলে আবার বপন করলে এক নতুন গাছ বর্ধন হয়, সেটা ভগবানের ব্যবস্থায় এই আত্মা যাদের পদ সেখানে ছিল না সেখানে প্রবেশ করে এবং সেই প্রাণের মুখ্য আত্মা হয়ে থাকে। হার্ট ট্রান্সপ্লান্টের সম্বন্ধে শিল প্রভুপাদ বলেছেন যে আবার ভগবানের ব্যবস্থায় এই আসল প্রশ্নটা কি, জীব যা সেই শরীরের মধ্যে, হার্ট ট্রান্স, আপনার প্রশ্ন কি, ওই হৃদেশের জন্য তিষ্ঠতি, হৃদেশ মানে ওই হাত যার মধ্যে রক্ত আছে সেই রকম না, হৃদেশ, হৃদেশ মানে উপনিষদ, এখন ছন্দোগ্য উপনিষদে আছে না যে সেই বিবরণ যে এই আধ্যাত্মিক ক্ষেত্র আছে দানা বিদ্যা, ছন্দোগ্য উপনিষদের মধ্যে সেটা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম দৃষ্টি থেকে আমরা দেখতে পাই না, কিন্তু এই ক্ষেত্র আছে হৃদেশে, হৃদেশে মানে সেই জায়গায় যার মধ্যে হৃদয় আছে, যেখানে ভগবান পরমাত্মা রূপে এবং জীবাত্মা একসাথে থাকে। ভগবানের পরিচালনায় একজন যদি মারা যায় মানুষ, তো সেই আত্মা চলে যায় অন্য জায়গায়, সেই হৃদয় যা যাতে ট্রান্সপ্লান্ট করা হয় সেটা শুধু মাংস এবং রক্ত, এবং মাংস ও রক্ত এই শরীর থেকে এই ট্রান্সপ্লান্ট করলে সেই রকম নয় যে ওই জীব যা যে যার মধ্যে ছিল সেটা ও তারও ট্রান্সপ্লান্ট করা হয়, সেই রকম হয়নি। একই জীব সেই একই জীব যা ওই শরীরের মধ্যে মানে যে ট্রান্সপ্লান্ট পায় সেই জীবটা একই জীব সেই দেহের মধ্যে থাকে, সেটা সিদ্ধান্ত। শুনেছি যে কিছু লোক হার্ট ট্রান্সপ্লান্টের পরে তাদের মনোবৃত্তি একটু বদল হয়ে যায়, সেটাও সম্ভব হয়। কারণ কিভাবে শরীর সুখ শরীর এবং আমাদের বর্তমান মনোবৃত্তি আমরা এই জড় জগতে এইভাবে অনেক শরীর পাই, এবং কি রকম সম্বন্ধ থাকে শরীর সুখ শরীর মানে মন বুদ্ধি অহংকার এবং আমাদের বর্তমান মনোবৃত্তি, খুব জটিল ব্যাপার আছে। বৈদান্তিক মনোবিজ্ঞান আসলে এর সম্বন্ধে অনেক কিছু গবেষণা করা দরকার আছে।
অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম তত্ত্ব কথা,
সূক্ষ্ম ব্যাপার, হ্যাঁ সূক্ষ্ম তত্ত্ব
আমরা আপনার কাছ থেকে
আসলে এই এই বিষয় সম্বন্ধে গবেষণা করা দরকার আছে। সহস্র মহারাজ একটা পুস্তিকা লিখেছেন বেদান্ত সাইকোলজি, ইংলিশ নেম বেদান্ত সাইকোলজি, এবং এর সম্বন্ধে কিছু কিছু লিখেছেন, কিন্তু আসলে খুব বড় ব্যাপার আছে। এই কি নাম যদুনাথ সিংহ বেঙ্গালি, প্রায় 90 বছর আগে এই বৈদিক বৈদিক এই মানে সাদ দর্শন অনুসার এবং বিশেষ করে যোগ অনুসার জৈন জৈন তত্ত্ব সম্বন্ধে মানে ইন্ডিয়ান ফিলসফি ভারতীয় দর্শনে মনোবিজ্ঞান এর সম্বন্ধে অনেক কত মানে 3 খণ্ড গ্রন্থ এর সম্বন্ধে অনেক কিছু লিখেছেন, খুব বড় বিষয় আছে। কিন্তু ব্যাপার আছে জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তা আর দুঃখ নাই, এই সব খুব কঠিন জটিল তত্ত্ব না বুঝলেও আমরা যদি বিশ্বাস করে যে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ হচ্ছেন আমার প্রভু, এবং এই সাধা সহিতে আমরা কৃষ্ণ ভক্তি করি, তাহলে আমরা মায়া কবল থেকে মুক্ত হয়ে যাই। যাতে বৈজ্ঞানিক লোকদের সন্তুষ্টি বিধান হয় আমরা এই রকম গবেষণা করতে পারি, কিন্তু আমাদের নিজে সাধনা করার জন্য এই সকল গুহা গুহ্য সিদ্ধান্ত বিশদভাবে বোঝা দরকার হয় না, বলেছি না ভাঙ্গা ভাঙ্গা বাংলা হবে চেষ্টা করে আভাস করছি না। হরে কৃষ্ণ। বাংলায় কথা বলা আমার অভ্যাস হয় না, সেই জন্য ঠিক মতো স্পষ্ট ভাবে আমার মনে এইসব কথা আসে না।
হরে কৃষ্ণ
ধন্যবাদ। অল রাইট, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন আমরা শুনতে পাচ্ছি।
আচ্ছা ঠিক আছে,
যান
মাঝে মাঝে কিছু গড়বড় হয়।
যান্ত্রিক গোলযোগের কারণে মাঝখানে ব্যাহত হচ্ছে। আমরা অত্যন্ত সুকৃতজ্ঞ মহারাজ আপনার কাছে এই প্রশ্নগুলির এত গভীর তত্ত্ব দৃষ্টি সম্পন্ন উত্তর লাভ করার মাধ্যমে। আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। অমল দাস প্রশ্ন করেছেন আমাদের কাছে যে, হরে কৃষ্ণ, বৌদ্ধদেবকে হিন্দু 10 অবতারের একজন বলে মনে করা হয়, তো উনার মত যারা মেনে চলে তারা অন্য ধর্মী হয়ে যায় কেমন করে? আশা করি প্রশ্নটি নেগেটিভ নেবেন না, লিখে দিয়েছেন। তো বুদ্ধদেবকে আমরা 10 অবতারের মধ্যে একজন মনে করি, তো একই রকম আরেকটা প্রশ্ন করা হয় যে আমরা গৌতম বুদ্ধ যাকে বলি আর আমাদের 10 অবতারের মধ্যে বুদ্ধদেব, উনিও কি এক কিনা, সেরকম প্রশ্ন ভক্তরা করে থাকেন বা জানতে চান।
বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, আগে এই সকল বিভাজন হলো না। ধর্ম মানে কি? ধর্ম শব্দে অর্থ কয়েকটা স্তরে বোঝা যায়। সাধারণ ধর্ম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম পালন করা। উত্তম ধর্ম হচ্ছে জীব ধর্ম কৃষ্ণ সেবা করা। বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, আসলে ধর্ম শব্দে সংজ্ঞা সেই রকম নাই। ধর্ম হচ্ছে ভগবান প্রণীত, ধর্মাংশ সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান যা আদেশ হয়, যা বেদ শাস্ত্র থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে ধর্ম। বুদ্ধদেব যা প্রচার করেছেন সেটা বেদ বিরুদ্ধে। বেদ না মানিয়া বোধ হইল নাস্তিক। চৈতন্য মহাপ্রভু বলেছেন যেহেতু বুদ্ধদেব বেদ শাস্ত্র অবহেলা করেছেন, বেদ শাস্ত্র মানে না, সেই জন্য তাদের দর্শন নাস্তিক বলা যায়। তো বুদ্ধদেব কেন নাস্তিক দর্শন প্রচার করেছেন? কারণ ছিল যে সেই সময় অনেকেই বেদ বাক নিয়ে বেদ বিরুদ্ধে কাজ করেছেন, বিশেষ করে যেহেতু বেদের মধ্যে বিধি আছে পশু হত্যা করার জন্য। কি জন্য? যাতে যজ্ঞায় যা পশু যাদের বলিদান করা হয়, সেই বলিদান করা থেকে সেই পশু তো উচ্চ জন্ম পায়, মানুষ জন্ম পায়। কিন্তু অনেক দুষ্ট লোক সেই বেদ বাক্য নিয়ে বিনা কারণে অধার্মিক উদ্দেশ্যে, যাতে তারা মাংস খাওয়ার সুযোগ পেয়েছে, সেই জন্য তারা অনেক অনেক যজ্ঞ করেছেন, পশু হত্যা করেছেন। সেই সব বন্ধ করার জন্য বুদ্ধদেব প্রচার করেছেন যে বেদ যা বলে সেটা সত্য হয় না, আমরা বেদকে মানে না। সেজন্য বুদ্ধদেবের প্রচার বেদ বিরুদ্ধ আছে। সেজন্য আমরা বুদ্ধদেবের প্রচার আমরা মানে না, তবু আমরা মানি যে বুদ্ধদেব এক অবতার আছে। কারণ তিনি হলেন ভগবান, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যাতে লোকদের কল্যাণ হতো। ইনি প্রচার করেছেন বেদের বিরুদ্ধে, কারণ সেই সময় লোকদের মনোবৃত্তি এত নিকৃষ্ট ছিল যে বেদের নামে তারা অনেক রকম পাপ করেছেন। সেই জন্য সেই সময় আরো কোনো উপায় ছিল না। বুদ্ধদেবে অবতারে পরে শঙ্করাচার্য অবতীর্ণ হলেন শিবাবতার, এবং তিনি বলেছেন যে বেদ হচ্ছে সত্য এবং বোধ বৌদ্ধ ধর্ম বিরুদ্ধে প্রচার করেন যে বেদ হচ্ছে সত্য, কিন্তু তাদের প্রচার তো বৌদ্ধ সিদ্ধান্ত সেই রকম ছিল, কারণ বৌদ্ধ সিদ্ধান্ত আছে নির্বাণ শূন্যবাদ, এবং শঙ্করাচার্যের প্রচার হচ্ছে অদ্বৈত। আমাদের পরম উদ্দেশ্য আছে, পরম গতি আছে নির্বিশেষ প্রমা মধ্যে লীন হয়ে যাওয়া। তারপরে রামানুজাচার্য মাধবাচার্য এবং পরিশেষে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবাচার্য এসেছেন এবং বলেছেন যে শঙ্করাচার্য যে যা বলছেন যে বেদ সত্য সেটা আমরা মানি, কিন্তু বেদ থেকে শঙ্করাচার্য যা মত স্থাপন করেছেন সেটা আমরা মানি না, কারণ ভগবান পরম সত্তা আছেন, বিষ্ণু পরম সত্তা আছেন। সংক্ষেপে আমি বলেছি, অনেক বড় আসলে এই একটা খুব বড় গ্রন্থ লেখা দরকার আছে এই এই সব ব্যাপার সম্বন্ধে, সংক্ষেপে বলেছি।
অত্যন্ত ধন্যবাদ মহারাজ, আমরা আশা করি এই ব্যাপারে আরো আমরা শুনতে পারবো, জানতে পারবো, আর যে বড় গ্রন্থ আশা করি আপনি আমাদের কাছে প্রদান করবেন।
জানি না এই জীবনে কত কত বই লিখতে পারবো, আশা করি আরো অনেক বৈষ্ণব আসবেন এবং অনেক গ্রন্থ লিখবেন, যাতে মূর্খ জগৎবাসীদের কল্যাণ হবে। অনেক ভুল ধারণা প্রচলিত আছে না বিশ্বের সম্বন্ধে, এই সকল প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি সচ্চিদানন্দ স্থাপন করার জন্য অনেক অনেক গ্রন্থ লেখা দরকার আছে। আপনিও এদিকে খুব চেষ্টা করেন, হ্যাঁ, বাংলায় অনেক অনেক বই লিখছেন, গবেষণা করছেন।
আপনার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। তা আমরা, আপনি আগে ইঙ্গিত করেছিলেন এই প্রশ্নটি, বিক্রম মন্ডল প্রশ্ন করেছেন, আমাদের এবং ভগবানের মধ্যে কি পার্থক্য আছে?
কি পার্থক্য থাকে না, ভগবান মহান, আমরা খুব ছোট। ভগবান মানে কি মুসলমান থেকে জিজ্ঞেস করলে না, খ্রিস্টান থেকে জিজ্ঞেস করলে সবাই বলে যে ভগবান হচ্ছেন মহান সর্বশক্তিমান। আমরা কি সর্বশক্তিমান? না, সেটা একটা একটা পার্থক্য। ভগবান সবকিছু জানেন, আমরা কার সবকিছু জানি না, সেটা অন্য পার্থক্য। আরো কত আছে, ভগবান সকল হৃদয় সকল জীবের মধ্যে বিরাজমান থাকেন, আমরা সেই রকম করি করতে পারি না। স্পষ্ট আর কি?
অবশ্যই, আমরা অত্যন্ত আমরা বুঝতে পারি যে আমরা অত কত অসহায়, যারা প্রকৃতির কাছে কত অসহায় আমরা, আমাদের কোনো সামর্থ্য নেই, তাহলে ভগবানের সাথে আমরা সামঞ্জস্য কিভাবে করতে পারি, ভগবানের কাছে আমরা আরো কত ক্ষুদ্র।
ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করেন, এবং আমাদের যদি পায়খানা করা হয় সেটা আমাদের শরীরের মধ্যে নিজে ওই ওই মল আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।
আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সমর পাত্র প্রশ্ন করেছেন, আমাকে একজন বলল ভগবানই হলো আসল গুরু, তাহলে মানুষকে গুরু বানিয়ে কি লাভ?
একজন আপনাকে বলেন, কিন্তু ভগবান কি বলেন? ভগবান বলেন তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্ব দর্শনাহ। ভগবান বলেন গুরুর কাছে যাওয়া, দীক্ষা নেওয়া, সেবা কর, প্রণিপাত মানে প্রণাম কর, দণ্ডবাদ প্রণাম কর, সেবা কর। ভগবান বল, একজন বলেছেন, কিন্তু সেই সেইজন খে, সেইজন কি ভগবান ছিলেন নাকি? ভগবান স্বয়ং বলছেন গুরু আশ্রয় কর হচ্ছে ভক্তি পথে প্রথম সোপান। একটু বিধান, অবশ্যই কৃষ্ণ হচ্ছেন আদি গুরু, কৃষ্ণম বন্দে জগৎ গুরু, কিন্তু কৃষ্ণ স্বয়ং বলছেন যে আমাদের গুরু আশ্রয় করতে হবে ব্যক্তিগত ভাবে। ভগবান মহান, আমরা ছোট, যাতে আমরা ভগবানের থেকে অনেক দূর আছে, সেই জন্য এই রকম প্রশ্ন আমরা করি। আমাদের কি অধিকার আছে? যেমন আপনি যদি নরেন্দ্র মোদী কাছে যেতে চান, তো এমনি আপনি নরেন্দ্র মোদীর কাছে যেতে পারেন? এটা সম্ভব হবে না, অত বড় মানুষ। নরেন্দ্র মোদীকে আমরা যথার্থ সম্মান করি, কিন্তু ইনি ভগবানের থেকে অনেক ছোট আছে, কিন্তু আমাদের থেকে অত বড় আছেন যে আমরা আমরা তার কাছে আমরা এমনি যেতে পারি না, আমাদের অধিকার থাকে না। কিন্তু যদি নরেন্দ্র মোদীর এক বন্ধু আছেন এবং সেই বন্ধুর সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করা হয়, তাহলে সেই বন্ধু আমাদের মুলাকাত করতে পারেন নরেন্দ্র মোদীর সাথে। তো ঠিক সেই ভাবে গুরু হচ্ছেন কৃষ্ণের প্রিয়, এবং গুরু যে গুরু তো কৃষ্ণের কাছে আছে, আমরা কৃষ্ণের থেকে অনেক দূরে থাকি, কিন্তু ভগবান শ্রী শ্রী গুরু তাদের ভক্ত, যে গুরু আছেন, তো গুরুকে অধিকার দেন, যাতে সেই গুরু যদি কাউকে রেকমেন্ড করে তো ভগবান সেই জীবকে গ্রহণ করবেন। সেইটা বিধান যে ভগবান স্বয়ং স্থাপন করেছেন। যাতে নরেন্দ্র মোদীর সেক্রেটারি আছেন, অনেক লোকজন নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চায়, কিন্তু নরেন্দ্র মোদীর সেক্রেটারি আছে, এবং কেউ যদি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চায়, সাক্ষাৎ করতে চায়, তো সেক্রেটারির রেকমেন্ডেশন নিতে হবে। তো ঠিক সেই ভাবে ভগবানের সেক্রেটারি আছে গুরু।
গুরু গ্রহণের প্রয়োজনীয়তা সেটা আপনার,
যাতে আমরা যোগ্য হবে ভগবানের সাথে সাক্ষাৎ করা। ভগবান হচ্ছেন পরম পবিত্র, আমাদের হৃদয়ের মধ্যে কত মল আছে, কত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আছে, ভগবত দ্বেষ সে আছে। তো আমরা আমাদের কি যোগ্যতা আছে ভগবানের কাছে যাওয়া? আমরা যদি নরেন্দ্র মোদীর কাছে যেতে চাই, আমরা কি খুব নোংরা কাপড় পরে যাব নাকি? আমরা একদম ঠিকঠাক হব, একদম নতুন কাপড় পরে একদম শেভ করা হয়েছে, যাতে খুব প্রেজেন্টেবল হব সেইভাবে। তো যাতে আমরা যোগ্য হব ভগবানের সাথে কথা বলার জন্য, গুরু আমাদের যোগ করে, আমাদের শিক্ষা দেয়, যাতে আমরা ভগবানের সাথে সাক্ষাৎ করার জন্য যোগ্য হব।
আমরা অত্যন্ত আশাবাদী আপনার কথা শ্রবণ করে, যে শ্রী গুরু চরণ কমল এর সেবা করার মাধ্যমে আমরা কিভাবে ভগবানের চরণে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারি সেটা শ্রবণ করে আমরা অত্যন্ত আনন্দিত উদ্বেলিত মহারাজ। আমরা পরবর্তী প্রশ্ন শুনবো। টি এম ডেভিড প্রশ্ন করেছেন একজন ব্যক্তি যে কৃষ্ণ ভক্তরা কি কোনো স্টাইল ও ফ্যাশন করতে পারে, ভক্তদের অর্থাৎ ভক্তদের বেশভূষা পোশাক আদি বা তাদের বাহ্যিক ভাবে তাদের যে আচরণ সদাচার কেমন?
স্টাইল কি পোশাক, পোশাক আমাদের স্টাইল আছে, হেয়ার স্টাইল শিখা এইরকম কাপড়। আমরা আপনি যদি প্যান্ট শার্ট পরতে চান তো ঠিক আছে, মুখ্য ব্যাপার আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা পোশাকে ফ্যাশন লিপ ওই মেয়েদের লিপস্টিক তাতে আমরা বেশি দাম দিই না, কারণ আমরা বুঝি যে আমরা শরীর নয়, আমরা আত্মা। তো আত্মদের ভূষণ আছে কৃষ্ণ ভক্তি। ভক্তিদের মধ্যে আমরা দেখতে পাই যে কিছু মাথায় ওই লিপস্টিক লাগাই, কিন্তু ক্ষমকরণ সেটা আমার মতে সেটা বেশি ভালো হয় না, বিশেষ করে ওই লিপস্টিকে। সেটা কি ওই ওই হত পশুদের মাংস এবং মেধা থেকে সেটা প্রস্তুত করা হয়। মেকআপ চাইলে তো এই কাজল আছে না, হেনা মেহেন্দি আছে, সেটা ভারতীয় ট্রেডিশনাল আছে, সেটা সবচেয়ে ভালো। কিন্তু আমরা জানি গৃহস্থদের জন্য যদি খুব সুন্দর ধুতি পরে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বিষয় চাইছে কিন্তু ব্রহ্মচারীরা এবং সন্ন্যাসীদের খুব সুন্দর ফ্যাশন পোশাক পরার কোনো দরকার হয় না, যেহেতু আমাদের ভদ্র মানুষদের মধ্যে প্রচার করি। সেই জন্য আমরা যেমন একদম গরিব সেই রকম দেখা যায় না, আমরা ঠিক মতো আমরা কাপড় পরি, কিন্তু তাকে আমরা বেশি দাম দেয় না। ফ্যাশনের ব্যাপার সেটা আমাদের নাই, আমাদের ফ্যাশন আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আমাদের তিলক আছে না, তিলক সেটা খুব সুন্দর, তিলক না থাকলে যদি বিপ্র কপালে সেই কপাল শ্মশান সমান বেদে বলে চৈতন্য মহাপ্রভু বলেছে। এই ফ্যাশন রাখা দরকার আছে, বিষ্ণু তিলক সেটা না থাকলে কত ১ লাখ ২ লাখ দামের শাড়ি তা থেকে কি লাভ হবে, মৃত্যুর সময় জন্দুর থেকে সেটা কোনো রক্ষা হবে না। তিলক এবং কণ্ঠীমালা, ভক্তিনাথ ঠাকুর কি বলেছেন, গৌর ভক্ত প্রিয় বেশজ ধানা তিলক তুলসী মালা শোভমান, সেটা ভক্তির জন্য অনুকূল। হরে কৃষ্ণ,
ধন্যবাদ মহারাজ। এই আমাদের বৈষ্ণব সদাচার সম্বন্ধে, বৈষ্ণব আচার আচরণ সম্বন্ধেও আমরা আপনার কাছ থেকে শ্রবণ করলাম। কিংশুক কামিল্য মোহনপুর পশ্চিম মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন, নির্বিশেষ ব্রহ্ম যদি ভগবানের দেহ নির্গত,
একটা ব্যাপার আমি বলছি, মেদিনীপুর জেলায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর অনেক ভক্ত আছে না, অনেক ভক্ত আছে, সুন্দরবনের মধ্যে অনেক ভক্ত আছে, কিছু কিছু জায়গায় বেঙ্গালের মধ্যে অনেক ভক্ত আছে, পশ্চিম মেদিনীপুরে শ্যামানন্দ এবং রসিকানন্দ খুব প্রভাব ছিল এবং এখনো সেই পরম্পরায় সেই স্রোত আসে, এবং ভক্তিবিনোদ ঠাকুর সেই অঞ্চলে অনেক প্রচার করেছে এবং তাদের একজন মুখ্য শিষ্য ভক্তি তীর্থ ঠাকুর সেখানে প্রচার করেছেন। সেই জন্য এখনো মেদিনীপুর জেলায় ওই এবং ওই থামলোকের কাছে সেই শ্রীপাঠ আছে বাসু ঘোষে, তো গৌড়ীয় বৈষ্ণব প্রভাব সেখানে খুব এখনো খুব ভালো চলছে। কি প্রশ্ন?
নির্বিশেষ ব্রহ্ম যদি ভগবানের দেহ নির্গত রশ্মি ছুটা হয়, মৃত্যুর পরে সেখানে গেলে সেখান থেকে কি আবার জড়জগতে ফিরে আসতে হয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরমাত্ম উপলব্ধিকারী যোগীরা,
প্রথম প্রশ্ন,
প্রথম প্রশ্নটা হচ্ছে
প্রথম
নির্বি
প্রথম প্রশ্নের উত্তর আমরা শ্রীমদ্ ভাগবতে পাই। নেই রবীন্দ্রাক্ষ বিমুক্ত মানেনাস্ত্রয়াস্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ঃ আরুহ্য কৃচ্ছ্রেণ পরং পদং তথা পতন্তি অধো নারিত ইষ্মদঙ্গয়াঃ। দেবগণ গর্ভস্থিত, দেবকী গর্ভে স্থিত ভগবানকে এইভাবে স্তুতি করেছেন যে কিছু আধ্যাত্মিক বাদীরা আছে যারা খুব কষ্ট কৃচ্ছ্র সাধনা করে মায়া কবল থেকে মুক্ত হয়ে যায় এবং পরম পদে অর্থাৎ আধ্যাত্মিক জগতে প্রবেশ করে। কিভাবে তারা মুক্ত হতে পারে? যেহেতু তাদের চেতনা শুদ্ধ হয়, মানে সত্ত্বগুণ রজগুণ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় এবং শুদ্ধ হয়ে তারা পরম পদে প্রবেশ করতে পারে। কিন্তু যেহেতু তাদের চেতনা বিশুদ্ধ হয় না, সম্পূর্ণভাবে বিশেষ রূপে শুদ্ধ হয় না, সেই জন্য তাদের আবার পতন হবে। তাদের বুদ্ধি শুদ্ধ হলেও সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয় না, কারণ তারা শ্রী ভগবানের চরণ কমলে অনাদর করে। নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের চরণ সেবা করতে চায়, মুক্ত হতে চায়, কিন্তু ভগবানের শ্রী চরণে আশ্রয় নিতে চায় না, সেই জন্য পরম পদে প্রবেশ করলেও আশ্রয় বিহীন হয়ে তাদের পতন হবে। এই উত্তর।
যে প্রথম প্রশ্নের উত্তর শুনলাম যে ওখানে গেলেও পতন হবে, ফিরে আসতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরমাত্মা উপলব্ধিকারী যোগীরা মৃত্যুর পর কোথায় যান?
কোথায় যায়? অষ্টাঙ্গ যোগেরা, সিদ্ধ অষ্টাঙ্গ যোগেরা না পরমাত্মা উপাসকদের গতি কি হয়? সেটা তাদের উপলব্ধি, ইচ্ছা এবং উদ্দেশ্য অনুসারে নির্ভর করা হয়। যারা পরমাত্মা অষ্টাঙ্গ যোগে পরমাত্মা উপাসনা করে, যা বিষ্ণু রূপ ধ্যান করে, তাদের সালোক মুক্তি হতে পারে, মানে বৈকুণ্ঠায় নিবাস করতে পারে, কিন্তু তাদের সমীপ মুক্তি হয় না, মানে ভগবানের সাথে মুখামুখি কথা বলা হয় না, কিন্তু ভগবানের ধামে প্রবেশ করতে পারে। আর একটা রকম আছে যারা সায়ুজ মুক্তি পায়। দুই রকম সায়ুজ মুক্তি আছে, একটা আছে ব্রহ্মালীন হয়ে ব্রহ্ম সায়ুজ, ব্রহ্ম জ্যোতির সাথে লীন হয়ে যাওয়া, আর একটা আছে ঈশ্বর সায়ুজ, মানে ঈশ্বরে ভগবানের শরীরে লীন হয়ে যাওয়া। সেটা আমি বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী এবং ভক্তিরূপ ঠাকুরের উল্লেখ থেকে এই সিদ্ধান্ত আমি আমি সংগ্রহ করেছি, এবং পদ্মমুখ চাইলে আমি আপনাকে ইমেলে পরে আমি পাঠাবো, এবং এই কা কি নাম অনেকে পাঠাইতে পারেন,
কিংশুক কামিল্য,
কিংশুক,
কিংশুক,
কিংশুককে পাঠাইতে পারেন।
অত্যন্ত সুন্দর। আমরা আর দুটি প্রশ্ন আছে আমাদের আজকের তালিকা, নির্বাচিত প্রশ্নের তালিকায়। তো প্রশ্ন হচ্ছে, সুমন পণ্ডিত আন্দুল শিবতলা হাওড়া থেকে প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ, বৈষ্ণব শাস্ত্র মতে একটি মানুষের দিন কিভাবে শুরু করা উচিত এবং শেষ করা উচিত? অতিরিক্ত ঘুম কি পাপ?
শুরু হওয়ার উচিত হরে কৃষ্ণ বলার সাথে, শেষ করা উচিত হরে কৃষ্ণ বলার সাথে, এবং মাঝখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বার বার বলা। আমাদের দিনাচারে এইভাবে হয়, আমরা খুব ভরে সকালবেলা 6টার মধ্যে আমরা উঠি, স্নান করি, মন্দিরে যাই, মঙ্গল আরতি দর্শন করা হয়, কীর্তন করি। শিল প্রভুপাদ আমাদের দিয়েছেন এই মর্নিং প্রোগ্রাম, সকালবেলায় আমরা 6:30 থেকে প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত আমরা সাধনা করি, মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, হরিনাম জপ করা, দর্শন আরতি, তারপর গুরু পূজা, ভাগবত পাঠ শ্রবণ করা। তো এইভাবে আমরা যারা মন্দির নিবাসী, এইভাবে আমাদের মর্নিং প্রোগ্রাম, সেটা মর্নিং ইংরেজিতে মর্নিং প্রোগ্রাম বলা হয়, সেটা আমরা করি। এবং সন্ধ্যাবেলা ও আমাদের সন্ধ্যা আরতি দর্শন করা হয়, এবং সাথে সাথে কীর্তন নর্তন এসব করে, তারপর আবার পাঠ করা হয়, এবং মাঝখানে ভক্তদের বিভিন্ন বিভিন্ন সেবা করা হয়, গৃহস্থদের গৃহস্থ ভক্তদের দিনাচার তো একটু আলাদা হবে, কিন্তু সকালবেলা এবং সন্ধ্যাবেলায় কমপক্ষে 2 বেলায় কীর্তন ভজন পাঠ এইসব করা হয়। প্রত্যেক ভক্তদের জীবনশৈলী একটু আলাদা থাকে, কিন্তু এইভাবে করা হয়, খুব ভরে উঠা, যাতে ব্রহ্ম মুহূর্তে জপ কীর্তন করা হয়। ব্রহ্ম মুহূর্তে হচ্ছে সবচেয়ে অনুকূল বেলা ভক্তি করার জন্য, যে কোনো সাধনা করার জন্য। তো এমনি সংক্ষেপে বলছি, দেখতে চাইলে নিজে চোখে নিজে অনুভব করতে চাইলে তো মায়াপুরে কিছুদিন থাকবেন না, ইসকনের কেন্দ্র আছে, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এক চাকরি শিলিগুড়িতে, শিলচর, গুয়াহাটি, অনেক কলকাতায় অনেক অনেক আছে, পশ্চিম বাংলা এবং বাংলাদেশে অনেক ইসকন কেন্দ্র আছে, অনেক নাম হঠাও আছে। তো ভক্তরা কিভাবে জীবন যাপন করে প্রতিদিন, যাতে আপনি নিজে অনুভব করতে পারে এবং নিজে নিজে জীবনের মধ্যে গ্রহণ করতে পারে। আপনি কিছুদিন যে কোনো ইসকন কেন্দ্রে থাকলে আপনি নিজে অনুভব করতে পারবেন।
আমরা সুমন পণ্ডিত আপনাকে আহ্বান জানাচ্ছি মায়াপুর ধামে আসতে।
বেশি ঘুম করা পাপ হয় অবশ্যই, যে কোনো কাজ বেশি করলে পাপ হয়, যে কোনো কাজ কম করলে পাপ হয়, যে কোনো কাজ যদি কৃষ্ণ সেবে নিযুক্ত হয় না পাপ হয়। বেশি ঘুম করলে কি লাভ হবে, মানুষের জন্ম খুব দুর্লভ আছে। এই সময় আমরা পাইছি কৃষ্ণ সেবা করার জন্য, কৃষ্ণ সেবা না করলে সময় অপচয় করা হয়, কোনো লাভ হয় না।
আপনার সুমন পণ্ডিত আপনাকে আহ্বান জানাচ্ছি মায়াপুর ধামে আসতে পারেন, থাকতে পারেন, দেখতে পারেন ভক্তদের জীবন চর্চা। এবং আমরাও যেটা অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত শ্রবণ করলাম, যে আমাদের দিন শুরু হওয়া উচিত হরে কৃষ্ণ বলে, দিন শেষ হওয়া উচিত হরে কৃষ্ণ বলে, আর মাঝখানে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই থাকবো, দিনটা আমাদের কৃষ্ণময় হবে। আমরা আমাদের আজকের অধিবেশনের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, সুমন গণপতি প্রশ্ন করেছেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ অনেক অবতার রূপে পৃথিবীতে এসেছেন, অনেক লীলা করেছেন, কিন্তু ইসকনে বা ইসকন ভক্তরা শুধু নৃসিংহদেব, গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা পূজা করে, অন্য অবতারের সেবা পূজা করে না কেন? কৃপা করে বলবেন, হরে কৃষ্ণ।
আপনি তো জানেন না আমরা কি রামনবমী মহোৎসব আমরা পালন করি না, বামন বামন দ্বাদশীতে খুব সুন্দর মহোৎসব হয় না মায়াপুরে, বরাহা দ্বাদশী সকল আমরা পালন করি। সকল অবতারের শাহ হচ্ছেন কৃষ্ণ। আমরা যারা গৌড়িয়া বৈষ্ণব আমরা চৈতন্য মহাপ্রভুর অনুগামী এবং চৈতন্য মহাপ্রভু বিশেষ করে কৃষ্ণ ভক্তি করেছেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজে রামনবমী পালন করেছেন। এই সকল অবতারে অভিভাব দিন মহোৎসব করেছেন। একবার আসেন রামনবমীর জন্য মায়াপুরে, কত সুন্দর মহোৎসব করা হয় বামন দ্বাদশীতে, প্রতিদিন মহোৎসবের মতো মায়াপুরে। কিন্তু বিশেষ করে আমরা সেই দিনে আমরা বিশেষ ভোগ অর্পণ করি, বিশেষ পূজা করি, বিশেষ পাঠ কীর্তন করি সেই অবতার সম্বন্ধে। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, অত্যন্ত আমরা উদ্বেলিত, আনন্দিত, শিহরিত মহারাজ, আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি অত্যন্ত অহৈতুকের কৃপা পরবশ হয়ে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং এই জ্ঞান গর্ভ তত্ত্ব কথা আমাদেরকে শুনিয়ে আমাদের হৃদয় অন্ধকার দূরীভূত করেছেন, সংশয় দূর করেছেন। এবং আমরা আপনার কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যে আমরা যেন আপনার এই আশীর্বাদ এবং আপনার এই উপদেশগুলি আমাদের জীবনে পালন করতে পারি, এই কথাগুলি আমরা মেনে চলতে পারি, এবং আরো আরো প্রশ্ন আমরা যা আছে ভক্তরা করছেন সেগুলি যেন আপনি আমাদেরকে উত্তর প্রদান আপনি যদি করেন তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব, এবং আপনার কাছে আমাদের এই প্রার্থনা।
প্রকৃত পক্ষে আমি বেঙ্গালী ভক্তরা এবং বেঙ্গালী লোক থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক ভালোবাসা পেয়েছি, শিল প্রপাদের থেকে অনেক শিক্ষা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করে যে আমি একটু একটু আমাদের গড়িয়া ভাষা বাংলা ভাষা শিখতে পেরেছি, এবং মনে করছি যে আমার কর্তব্য আছে যে হয়তো আমি অনেক কিছু আপনাদের থেকে পেয়েছি। আমাদের কর্তব্য আছে চেষ্টা করো যা আমি প্রভুপাদ থেকে শিখেছি আপনাকে শিল প্রভুপাদের পক্ষ থেকে সেটা প্রদান করো, সেটা আমার কর্তব্য। দেখেছি যে বেঙ্গালেরা অনেক অনেক ভক্ত আছে, অনেকে ভক্তি স্বভাব আছে, কিন্তু যেহেতু দুনিয়ার মধ্যে অনেক রকম কুসিদ্ধান্ত প্রচলিত আছে, কুধারণা প্রচলিত আছে, সেই জন্য অনেকেই আসল ভক্তি পথ থেকে দূর থাকে। তো আমি এবং আপনার এবং আমার সকল ইসকন ভক্তদের বিশেষ করে প্রচারকদের চেষ্টা আছে সকলকে আসল বৈষ্ণব গৌড়ীয় সিদ্ধান্ত বৈষ্ণব শিক্ষা দেওয়া। আবার বলছি শিল প্রভুপাদ সকল গ্রন্থ পাঠ করুন।
হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ,
অত্যন্ত ধন্যবাদ মহারাজ। এই অধিবেশনে আমরা এখানেই আপনার কৃপা আশীর্বাদ নিয়ে শুভ সন্ধ্যা সবাই। হরে কৃষ্ণ,
আভাস আভাস ভাবে আমার বাংলা তো ঠিক মতো আসে না মনে,
খুব সুন্দর
আমি মনে করছি পূর্ণিমা আগে একটু আগে মায়াপুর এবং বাংলাদেশ যাওয়া আমি এখন মনে করছি।
খুব খুব খুব
আবার আবার ভাস করলে আমার বাংলা কথা বলো আরো আগল হয়ে যাবে আশা করি। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ, অত্যন্ত ধন্যবাদ। এবং খুব আমরা এটা বিশেষ আমাদের আনন্দের সংবাদ আপনি মায়াপুর ধামে এলে এবং বাংলা কবিতা আবারও এলে আপনার দর্শন এবং সঙ্গ পাওয়ার জন্য আমরা সকলে অত্যন্ত মুখিয়ে আছি। আমরা প্রার্থনা করি সিংহদেবের কাছে যেন খুব শীঘ্রই সেই দিন আসে। অসংখ্য পার সুফল।
হরি বল,
হরে
জয়
কৃষ্ণ,
নৃসিংহদেব, জয় প্রভুপাদ, হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
হরে
রাম।
হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সমাপন, সমর্পণ, সমাপন, হরে কৃষ্ণ। ওকে, ঋষিকেশ।